ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন মঙ্গলবার দুপুর, বাংলাদেশে ভারতে মঙ্গলবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
মিয়ানমারে বাংলাদেশ এবং মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রয়েছে কলকাতার সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
সংসদের চতুর্থ বৃহত্তম দল হওয়া সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি রাষ্ট্রসংঘের প্রতিনিধি দলে জায়গা পাচ্ছে।
তাছাড়া রয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান সফর নিয়ে একটি বিশ্লেষণ।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক যে পাকিস্তানের সবসময় রয়ে যাবে, এই ইঙ্গিতটি অন্তত রেক্স টিলারসনের এই বৈঠক থেকে পাওয়া যাচ্ছে।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন বিষয়ে মঙ্গলবার দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে মিয়ানমারের নেপিডোতে। 30 নভেম্বরের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্নে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে দুদেশ একমত হয়েছে বলে জানিয়েছেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু।
বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, মিয়ানমার কফি আনান কমিশন বাস্তবায়ন করে রোহিঙ্গা প্রত্যাবাসন করবে বলে অঙ্গীকার করেছে। তবে মিয়ানমার কর্তৃপক্ষ সূত্রের বরাতে ওই দেশের সংবাদ মাধ্যম মঙ্গলবারই বলেছে, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্নে যাচাই বাছাই পদ্ধতি নিয়ে এখনো আলোচনা চলছে। এদিকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মিয়ানমারের নেত্রী অং সান সুচির সঙ্গে বুধবার সকালে সাক্ষাৎ করবেন বলে কর্মসূচি নির্ধারিত হয়েছে। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত স্বরাষ্ট্র সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যায়ের দুই দেশের আলোচনায় সীমান্তে নিরাপত্তা পোস্ট নির্মাণ এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে এবং এ ব্যাপারে দুটো সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
সকল দলের সঙ্গে অংশগ্রহণের মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছেন নির্বাচন বিশেষজ্ঞরা। মঙ্গলবার ঢাকায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার, সাবেক নির্বাচন কমিশনার এবং নির্বাচন বিশেষজ্ঞদের সাথে ইসির সংলাপে এমন পরামর্শ দিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলম।
মঙ্গলবারের সংলাপ শেষে সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ সাংবাদিকদের বলেন, সুষ্ঠু নির্বাচনের পথে বিশৃঙ্খলা অন্যতম অন্তরায়।
বাংলাদেশের সমস্যা মাত্র একটাই সমস্যা, ইনডিসিপ্লিন ইজ এ প্রবলেম ইন বাংলাদেশ। এটাকে যদি ডিসিপ্লিনে নেওয়া না যায়, নিউক্লিয়ার ওয়েপন নিয়ে দাঁড়ায় থাকলো ইলেকশন ফেয়ার করা যায়।
তিনি বলেন, বর্তমানে ইসির জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে নিরপেক্ষতার প্রমাণ করা। বিচারপতি রউফ বলেন, সরকারি কর্মকর্তাদের দিয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন মঙ্গলবার পাকিস্তানে পৌঁছেছেন, সেখানে তিনি নেতাদের সঙ্গে বৈঠক করবেন। টিলারসন এই বার্তায় তুলে ধরবেন যে ট্রাম্প প্রশাসন চায় তালিবান এবং অন্যান্য সন্ত্রাসী দল যে ওই দেশের ভেতর থেকে সাহায্য সহযোগিতা পাচ্ছে তার বিরুদ্ধে পাকিস্তান জোরালো পদক্ষেপ গ্রহণ করুক। ইসলামাবাদে পৌঁছানোর পরপরই পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন, তার প্রতিনিধিরা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসির সঙ্গে সাক্ষাৎ করেন। পররাষ্ট্রমন্ত্রী টিলারসন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী করমর্দন করেন। দুদেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে নানা দিক নিয়ে তারা আলোচনা করেছেন। পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাসহ সামরিক বাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া এবং গোয়েন্দা সংস্থার প্রধানও ওই বৈঠকে উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী টিলারসন সোমবার আফগানিস্তানে অঘোষিত এক সংক্ষিপ্ত সফর করেন। সেখানে তিনি আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এবং শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। পাকিস্তান সফর শেষে রেক্স টিলারসন ভারত সফর করবেন।
আপনারা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান শুনছেন।
চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির গঠনতন্ত্রে প্রেসিডেন্ট শি জিনপিংকে চীনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মাও সেতুংয়ের সমতুল্য স্থানে প্রতিষ্ঠিত করা হল। বেইজিংয়ে অনুষ্ঠিত কমিউনিস্ট পার্টির জাতীয় কংগ্রেসের রুদ্ধদ্বার বৈঠকে মঙ্গলবার শি জিনপিং তার নতুন যুগে চীনা পদ্ধতির সমাজতন্ত্র এই নামে যে মতাদর্শ তুলে ধরেন তা দলের গঠনতন্ত্রে যোগ করা হয়। এর মধ্য দিয়েই চীনের বর্তমান ইতিহাসে প্রেসিডেন্ট শি জিনপিং অত্যন্ত শক্তিশালী এক নেতা হিসেবে চিহ্নিত হলেন। মাও সেতুং এবং ডাং শাওপিং এর পরে শি জিনপিং হলেন তৃতীয় ব্যক্তি যার নাম কংগ্রেস পার্টির গঠনতন্ত্রে অন্তর্ভুক্ত হল। 10 বছরে মাত্র 2 বার করে কমিউনিস্ট পার্টির সভা হয়ে থাকে। তৃণমূল কংগ্রেস নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় আইনি জটিলতা কাটিয়ে জাতিসংঘে ভারতের সংসদীয় দলের প্রতিনিধিত্ব করতে আগামী 26 অক্টোবর নিউ ইয়র্ক আসছেন। আরও জানাচ্ছেন বিস্তারিত আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
পশ্চিমবঙ্গের চিটফান্ড সংস্থা রোজভ্যালি কাণ্ডে জামিনে মুক্ত সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পাসপোর্ট ফেরত ও বিদেশ সফর সম্পর্কিত সিবিআইয়ের আপত্তি খারিজ করে দিয়েছে ইতিমধ্যে সিবিআই আদালত। তার সুবাদেই সুদীপ বন্দ্যোপাধ্যায় এই বিদেশ যাত্রা সম্ভব হচ্ছে। প্রসঙ্গত বলা যেতে পারে, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় বসার পর এই প্রথম তৃণমূলের কোনো প্রতিনিধি রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভারতীয় দলে প্রতিনিধিত্ব করছেন। সংসদের চতুর্থ বৃহত্তম দল হওয়া সত্ত্বেও রাষ্ট্রসংঘের প্রতিনিধি তালিকায় এতকাল জায়গা পায়নি তৃণমূল কংগ্রেস। আগামী 26 অক্টোবর 12 জনের একটি দল রাষ্ট্রসংঘের উদ্দেশ্যে যাত্রা করার কথা। প্রাথমিকভাবে সেই তালিকায় তৃণমূলের কোনো নাম ছিল না। প্রত্যাশিতভাবে এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে কেন্দ্রের পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগও তোলা হয়েছিল। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
চীনের আর্থিক এবং প্রকৌশলগত সহায়তায় পাকিস্তানের গাওয়াদার বন্দরে আরব সাগরের ওপরে বিশ্বের সবচাইতে বড় ট্রানজিট এবং মালামাল পরিবহন বন্দর নির্মাণ করা হচ্ছে। ওই নির্মাণ কাজ দ্রুত শুরু হতে যাচ্ছে। গভীর সমুদ্র বন্দরটি সবচাইতে গুরুত্বপূর্ণ 3টি বাণিজ্যিক অঞ্চলকে একীভূত করবে। ওই অঞ্চলগুলো হচ্ছে তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়া। বেইজিং চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর যা সিপেক হিসেবে পরিচিত তাদেরই উদ্যোগে গাওয়াদার বন্দরটি নির্মিত হচ্ছে। 2015 সালে শি জিনপিং ইসলামাবাদ সফরকালে ওই দুটি দেশ যৌথ উদ্যোগে 15 বছরের মেগা প্রকল্পের উদ্বোধন করে। 46 শতকোটি ডলারের যৌথ সহযোগিতামূলক কার্যক্রমের মধ্যে রয়েছে মহাসড়ক, রেলপথ, পাইপলাইন, বিদ্যুৎ প্রকল্প, যোগাযোগ এবং শিল্প জোন নির্মাণ প্রকল্পসমূহ। ভারতের সুপ্রিম কোর্ট বলেছে সিনেমা হলে জাতীয় সঙ্গীতের সময় দেশাত্মবোধের প্রমাণ দিতে উঠে দাঁড়ানোর প্রয়োজন নেই। পাশাপাশি সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানোর নিয়মে সংশোধনের বিষয়টিকেও কেন্দ্রকে বিবেচনা করতে বলেছে দেশটির শীর্ষ আদালত। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, এমনটা ভাবার কোনো কারণ নেই যে কোনো ব্যক্তি যদি জাতীয় সঙ্গীত বাজার সময় উঠে না দাঁড়ান তাহলে তার দেশপ্রেম কোনো অংশে কম। প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছেন সমাজের নীতি পুলিশ হওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর কেন্দ্র হয়তো চাইবে মানুষ টি শার্ট ও শর্ট পরে সিনেমা হলে ঢুকতে পারবে না, তাতেও জাতীয় সঙ্গীতের অবমাননা হবে। সিনেমা হলে প্রত্যেক শো শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীত বাজানোর নিয়মটি পুনর্বিবেচনার জন্য কেন্দ্রকে নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট। শ্যাম নারায়ণ চৌস্কের করা এক জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ এম খানউইলকার এবং বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এই রায় বহাল রেখে কেন্দ্রের মতামত জানতে চাইল। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সৎভাইকে হত্যার অভিযোগে 2 মহিলার বিচার শুরু হয়েছে। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে কিম জং উনের ভাইকে বিষ দিয়ে হত্যা করা হয়েছিল, সেই স্থানে 2 মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে। ইন্দোনেশিয়ার নাগরিক সিতি আসিয়া এবং ভিয়েতনামের নাগরিক দুয়ান থাই ওয়াংকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে কড়া নিরাপত্তার মধ্যে সশস্ত্র গাড়িতে করে ওকো স্থানে নিয়ে যাওয়া হয়। ওই সময় বিচারক, প্রতিপক্ষের আইনজীবী ও সরকারি কৌশলীরাও সেখানে যান। আজ পোলিও দিবস। আজ থেকে 30 বছর আগে একদিনে 1000 শিশুকে পোলিও রোগের টিকা দেওয়া হয়েছিল। এবছর মাত্র 11 জন শিশু পোলিও রোগে আক্রান্ত হয়েছে। দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাং এ 2018 সালের শীতকালীন অলিম্পিক্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারই সূচনা হল গ্রিসের প্রাচীন শহর অলিম্পিয়াতে ঐতিহ্যবাহী মশাল প্রজ্বলন অনুষ্ঠানের মধ্য দিয়ে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসন প্রশ্নে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন এবং কফি আনান কমিশন বাস্তবায়ন প্রশ্নে দুই দেশ একমত হয়েছে। রাখাইনে বিদ্যমান পরিস্থিতি ও রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্নে চীন এবং ভারতের ভূমিকা কী, এসব বিষয়ে বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অভিবাসন ও শরণার্থী বিষয়ক বিশেষজ্ঞ ডক্টর আবরার চৌধুরী। ঢাকা থেকে আমির চৌধুরীর রিপোর্ট।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসন প্রশ্নে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা মঙ্গলবার মিয়ানমারের রাজধানী নেপিডোতে বৈঠক করেছেন। রাখাইন পরিস্থিতি এবং রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্নে চীন এবং ভারতের ভূমিকা কি, এসব বিষয়ে বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং অভিবাসন এবং শরণার্থী বিষয়ক বিশ্লেষক ডক্টর আবরার চৌধুরী।
ইতিমধ্যেই আমরা যে বর্মা থেকে যে ইঙ্গিত পাচ্ছি, যেরকম গতকাল স্টেট কাউন্সিলর অফিস থেকে যে মন্ত্রী এসেছিলেন তার বক্তব্য আমরা শুনেছি, এছাড়া অন্যান্য সূত্র থেকে যেগুলো জানা যাচ্ছে যে তারা মোটামুটি কত একটা অবস্থান গ্রহণ করেছেন, সেটা হচ্ছে 1982 সালে যারা নাগরিক ছিলেন তাদেরকে তারা ওই নাগরিকত্ব আইনে যারা নাগরিক তাদেরকে তারা এদেশ থেকে ফিরিয়ে নেবেন। এটা সম্পূর্ণ রকম ভাবে একটা মানে অযৌক্তিক একটা অবস্থান বলে মনে করছি, এবং এর মাধ্যমে আদৌ কোন রোহিঙ্গা এদেশ থেকে ওই দেশে ফিরে যেতে পারবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। পরিপ্রেক্ষিতে এটাকে একটা কালক্ষেপণ হিসেবেই দেখা যেতে পারবে, তবে অবশ্যই নির্ভর করে যে আমাদের মন্ত্রীর সাথে তারা কিভাবে আলোচনাটা সংগঠন করেন। তবে ইঙ্গিত যা পাচ্ছি সেটাতে খুব বেশি এখানে আশান্বিত হবার তেমন কোনো কারণ দেখছি না। মনে হয় বাংলাদেশের তরফ থেকে একেবারে সরাসরি ভাবে বলে দেওয়া দরকার যে যারা বাংলাদেশে বর্তমানে অবস্থান করছেন, প্রায় 8 লক্ষ রোহিঙ্গা, 8.5 লক্ষ রোহিঙ্গা, এদেরকে ফিরিয়ে তাদেরকে নিতে হবে। তাদের ওই দেশে তাদের ওই দেশের আইনে তাদের অবস্থান কি, তাদের স্ট্যাটাস কি, সেটা বাংলাদেশের বিবেচ্য বিষয় নয়। তারা তাদের হ্যাবিচুয়াল রেসিডেন্স হচ্ছে বর্মা, এবং সেই কারণে ওই দেশে ফিরিয়ে যাওয়ার মতো পরিবেশ তাদেরকে সৃষ্টি করতে হবে। এই এই কথাটা কিন্তু একেবারে পুরোপুরি ভাবে এটা বলে রাখার প্রয়োজন, এবং আন্তর্জাতিক কমিউনিটির কাছেও বাংলাদেশকে জানানো প্রয়োজন যে তাদের যে কালবাহানার যে প্রক্রিয়া সেখানে অব্যাহত রয়েছে, এবং সে কারণে আমরা মনে হচ্ছে না দ্বিপাক্ষিক দিক থেকে আমরা খুব বেশি এটা থেকে এগোতে পারবো। ওয়ার্কিং গ্রুপ সম্পর্কে আমার যেটা বক্তব্য হচ্ছে যে এটা কিভাবে গঠিত হবে, এর টার্মস অফ রেফারেন্স কি, তার উপরে বহুলাংশে এটা নির্ভর করে। এখনো পর্যন্ত আমরা সে ব্যাপারে পাইনি, কিন্তু যদি প্রেক্ষিত এই দাঁড়ায় তারা যদি এখনো মনে করেন যে 82 সালে আইনই হবে ভিত্তি, তাহলে এই জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ থেকেও খুব একটা কিছু আশা করা যাবে বলে আমি মনে করি না।
চীন এবং ভারতের ভূমিকা প্রশ্নে ডক্টর আবরার চৌধুরী বলেন,
চীনের ব্যাপারে বলা যেতে পারে যে খুব একটা বেশি এখানে আশান্বিত হবার কোনো কারণ নেই, কারণ চীনের কংগ্রেস চলছে। আমরা ভাইস মিনিস্টার ফরেন অ্যাফেয়ার্স কমিটি থেকে তিনি যে বক্তব্য রেখেছেন, তিনি বলেছেন যে পূর্ণ সমর্থন তিনি জ্ঞাপন করেছেন বর্মার প্রতি, তার পিস এবং স্টেবিলিটির জন্য তিনি নিন্দা জানাতে, এই যে তারা যে গণহত্যা যে চালাচ্ছে সেটাকে তারা নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন, এবং একই সাথে সাথে সন্ত্রাসের বিরুদ্ধে যে সংগ্রাম, যে কথিত সংগ্রাম বর্মার, তার প্রতি সমর্থন জানিয়েছেন। এটা অত্যন্ত দুঃখজনক কথা যে চীন একটা পার্মানেন্ট মেম্বার অফ সিকিউরিটি কাউন্সিল, এবং তার কাছ থেকে আরো দায়িত্বশীল আমরা আচরণ আমরা আশা করি। এই ধরনের একটা অবস্থান তারা অতীতে নিয়েছিলেন এবং এখনো সেটা গ্রহণ করছেন, সেটাতে তারা বহাল থেকেছেন, এটা এটা মোটেই আমাদের কাছে কাঙ্ক্ষিত না। কারণ বাংলাদেশ মনে করে, বাংলাদেশের জনগণ চীনকে বন্ধু হিসেবে মনে করে, তাদের সঙ্গে তাদের বার্মার একটা সম্পর্ক থাকতে পারে, কিন্তু যেভাবে তারা গণহত্যা চালাচ্ছে, শরণার্থী সৃষ্টি করেছে, বাংলাদেশের উপরে যেভাবে অব্যাহত ভাবে চাপ এখানে থাকছে, সেই পরিপ্রেক্ষিতে এই ধরনের চীনের বক্তব্য আমাদের কাছে খুব একটা বেশি ভীষণ রকম ভাবে আসলে আমাদেরকে আশাহত করেছে। আর ভারতের পররাষ্ট্র সচিব মন্ত্রী তিনি এখানে এসেছিলেন এবং সেখানেও আমাদের তিনি কিছু কথা বলেছেন, যেটা হয়তো আগের অবস্থান থেকে কিছুটা হলেও তারা হয়তো নমনীয় হয়েছেন। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে এখানে বাংলাদেশের প্রতি তাদের সমর্থন তারা ব্যক্ত করেছেন, কিন্তু এইটা তাদের বৃহত্তর বিশ্ব পরিসরে জাতিসংঘে তাদের এই কথাগুলো বলতে হবে, বার্মার সাথে দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে এই কথাগুলো বলতে হবে যে এই লোকগুলোকে তোমার দেশে ফিরিয়ে নিয়ে যেতে হবে। এটা সুস্পষ্টভাবে দায়িত্বহীন ভাবে তাদেরকে এটা বলা প্রয়োজন এবং তখন যখন তারা এটা বলতে পারবেন তখনই আমাদের দিক থেকে কিছুটা আমরা মনে করতে পারবো আসলেই তাদের অবস্থানে একটা যে পরিবর্তন ঘটছে। তা না হলে এটা মানে একটা তারা যে অবস্থান অতীতে যেটা নিয়েছিলেন তা দ্বারা বাংলাদেশের জনগণ যে বিশেষভাবে মানে হতবাক হয়েছিল তাকে কিছুটা প্রশমন করারই একটা চেষ্টা হিসেবে আমরা ধরে নেব যদি শুধুমাত্র এটা সীমাবদ্ধ তার এই যুক্তির মধ্যেই থাকে।
বলছিলেন ডক্টর আবরার চৌধুরী। এদিকে বিশেষজ্ঞগণ বলছেন রাখাইনে চলমান হত্যা নির্যাতন নিপীড়নের যে পরিস্থিতি এবং রোহিঙ্গাদের দেশত্যাগ এবং বাংলাদেশে আশ্রয় নেওয়ার বিষয়গুলো অবিলম্বে নিষ্পত্তি করা না গেলে তা আঞ্চলিক নিরাপত্তার জন্য ভবিষ্যতে মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বার্মার রাখাইন রাজ্যে মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা প্রসঙ্গে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হেদার নাওয়ার্ট যে বক্তব্য দিয়েছেন তা এখন পড়ে শোনাচ্ছেন রোকেয়া হায়দার।
বার্মার রাখাইন রাজ্যে মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা প্রসঙ্গে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হেদার নাওয়ার্ট বলেছেন, সাম্প্রতিক বছরগুলিতে বার্মা একটি অর্ধ শতাব্দীর কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে এসে একটি উন্মুক্ত ও গণতান্ত্রিক সমাজের উল্লেখযোগ্য অগ্রযাত্রার দিকে শুরু করেছে। যুক্তরাষ্ট্র প্রশাসন এই উত্তরণ এবং নির্বাচিত বেসামরিক সরকারকে সমর্থন করে, যার গুরুত্ব রয়েছে বার্মার সকল জনগণের এবং যুক্তরাষ্ট্র বার্মার অংশীদারিত্বের স্বার্থে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি অর্জনে। তিনি বলেন, একই সাথে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি সাম্প্রতিক সময়ে রাখাইন রাজ্যে সংঘটিত ঘটনাগুলোর জন্য এবং সহিংস ও মানসিক নির্যাতন যা রোহিঙ্গা এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষ সহ্য করেছে। যে কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠান, বেসরকারি এবং পাহারা দেয়া নিযুক্ত সদস্য সহ নৃশংসতার জন্য কেউ দায়ী হলে তাদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসা অপরিহার্য। তিনি বলেন, সেই অনুসারে বার্মিজ সেনাবাহিনীর সাথে আমাদের সীমিত পরিসরে কাজ করা এবং দীর্ঘকালীন সময়ের জন্য সকল রকম সেনা সরঞ্জামাদি বিক্রয়ের ক্ষেত্রে চলমান নিষেধাজ্ঞাসহ জবাবদিহিতা এবং সহিংসতা বন্ধের জন্য যুক্তরাষ্ট্র কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি তার উল্লেখ করে বলেন, এই পদক্ষেপগুলো হচ্ছে, গত 25 আগস্ট থেকে বর্তমান এবং সাবেক বার্মিজ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন নেতৃবৃন্দের জন্য জেড অ্যাক্ট ভ্রমণ শিথিলতার সম্ভাবনা আমরা বন্ধ করেছি। সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের নির্দিষ্ট করে তাদের বিরুদ্ধে সম্ভাব্য অর্থনৈতিক অবরোধের উপায়গুলো নিয়ে ভাবতে জেড অ্যাক্টের অধীনে সুযোগগুলো আমরা খতিয়ে দেখছি। লেহি আইন অনুসারে আমরা মনে করি বার্মার উত্তরে রাখাইন রাজ্যের সামরিক কর্মকাণ্ডে যেসব কর্মকর্তা এবং ইউনিট জড়িত তাদেরকেও যুক্তরাষ্ট্রের সহায়তাপ্রাপ্ত কোনো কর্মসূচিতে অংশগ্রহণের জন্য যোগ্য হবে না। বার্মিজ নিরাপত্তার বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাগণ যেন যুক্তরাষ্ট্রের সহায়তাপ্রাপ্ত কোনো অনুষ্ঠানে যোগদান করতে না পারেন সেজন্য আমরা তাদেরকে ইতিমধ্যে প্রদত্ত আমন্ত্রণ বাতিল করেছি। আমরা আন্তর্জাতিক অংশীদারিত্বের সঙ্গে মিলে আহ্বান জানাচ্ছি বার্মা যেন জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমকে প্রয়োজনীয় এলাকায় অবাধ প্রবেশাধিকার দেয়। তিনি বলেন, আমরা আমাদের বন্ধু ও সহযোগীদের সাথে জাতিসংঘ, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল ও অন্যান্য যথাযথ অবস্থানে বর্মার জবাবদিহিতার বিষয়ে আলোচনা করছি। যুক্তরাষ্ট্রের আইনের অধীনে আমরা জবাবদিহিতার পদ্ধতি খুঁজে দেখছি, যার মধ্যে রয়েছে গ্লোবাল ম্যাগনেটিস্কের নির্দিষ্ট নিষেধাজ্ঞা। তিনি বলেন, আমরা বর্মার গণতন্ত্রের উত্তরণের সমর্থন অব্যাহত রাখব, পাশাপাশি রাখাইন রাজ্যে বর্তমান সংকট সমাধানে কাজ করে যাব। বার্মা সরকার ও তাদের সামরিক বাহিনীকে অবশ্যই দ্রুত পদক্ষেপ নিতে হবে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে। যে গোষ্ঠীগুলো খুবই প্রয়োজন আছে তাদের মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতির বাস্তবায়ন, যারা রাখাইন রাজ্য থেকে পালিয়ে এসেছে অথবা বাস্তুহারা হয়েছে তাদের নিরাপদ এবং স্বেচ্ছায় ফিরে যেতে সহযোগিতা করা, এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে এই পদ্ধতিগত বৈষম্যের মূল খুঁজে বের করা ও রাখাইন অ্যাডভাইজারি কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন করা, যার মধ্যে রয়েছে নাগরিকত্ব পাওয়ার জন্য একটি বিশ্বাসযোগ্য পথ খুঁজে বের করা। আমরা প্রস্তুত এই প্রচেষ্টায় সমর্থন দিতে।
রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত গেলে তাদের 7টি ক্যাম্পে রাখা হতে পারে বলে শোনা যাচ্ছে। এই বিষয়টি এবং রোহিঙ্গাদের জন্য বিভিন্ন দেশে সাহায্যের প্রতিশ্রুতি সহ সামগ্রিক পরিস্থিতি জানতে আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেন তাহিদুল ইসলাম।
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের সংখ্যা বছর শেষে 10 লাখ ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করছে জাতিসংঘ। এসব শরণার্থীদের জন্য বিশ্বের বিভিন্ন দেশ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে, আর এইসব বিষয় নিয়েই আমরা কথা বলছি আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের সঙ্গে। গৌতম গুপ্ত, আপনি যদি শুরুতেই আমাদেরকে একটু জানান যে রোহিঙ্গা শরণার্থীদের জন্য বিশ্বের কোন কোন দেশ কি পরিমাণ অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে।
আমি অর্থের কথায় আসার আগে একটা অন্য কথা দিয়ে শুরু করি, সেটা হচ্ছে আজকের তারিখটা হচ্ছে 24শে অক্টোবর। আজ ঠিক 2 মাস হলো এই রোহিঙ্গাদের মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে নিজেদের বাসভূমি থেকে পালিয়ে আসবার দিনের শুরু। তখনই রোহিঙ্গাদের মধ্যে একটা জঙ্গি অংশ, তারা মিয়ানমারের পুলিশ ও সেনাবাহিনীর ক্যাম্পের উপর আক্রমণ করে কিছু লোককে মেরে ফেলে। তারপরই মিয়ানমার সেনাবাহিনী প্রবল আক্রোশে এবং প্রবল প্রতাপে অনেক বেশি অস্ত্রবল নিয়ে তারা রোহিঙ্গাদের ওপর আক্রমণ শুরু করে, এবং তারই পরিণামে এখনো পর্যন্ত প্রায় 6 লাখ রোহিঙ্গা দেশ ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এখন বাংলাদেশ প্রথমে তো বোঝেনি যে এত রোহিঙ্গা শরণার্থী এসে পড়বে। গোড়ার দিকে যেমন হয়, আচ্ছা তোমরা বিপদে পড়েছে, এসো থাকো, ব্যবস্থা করে দিচ্ছি, তারপরেই বাংলাদেশ বুঝতে পারে এটা সাধ্যের বাইরে চলে যাচ্ছে, এবং যতই আশ্রয় দেওয়া হবে ততই ঢেউয়ের মতো দফায় দফায় নতুন নতুন শরণার্থী আসতে শুরু করবে। তখন বাংলাদেশ বিভিন্ন দেশকে অনুরোধ করে এই শরণার্থীদের দায় ভাগ করে নিতে। পাশেই ভারত, ভারত প্রথমে বিমানে করে কয়েক দফা সামগ্রী পাঠায়, টাকা নয়, সামগ্রী, কেননা সরাসরি যাতে কাজে লাগে তার মধ্যে খাবার দাবার, ত্রিপল, ক্যাম্প বানানোর কাঠামো, এরকম সব জিনিস পাঠানো হয়। পরে যখন দেখা গেল প্রয়োজন আরো অনেক বেশি, তখন কয়েক দফায় জাহাজে করে চট্টগ্রামে পৌঁছে দেওয়া হয়েছে এই সব রিলিফের সামগ্রী। এবং ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ 2 দিনের সফরে সদ্য বাংলাদেশ ঘুরে এসেছেন, ঢাকায় গিয়েছিলেন, সেখানে প্রধানমন্ত্রী এবং অন্যান্য শীর্ষ কর্তা কর্তৃদের সঙ্গে তার আলোচনা হয়েছে। সেখানেও তিনি বলে এসেছেন যে প্রয়োজন বুঝে ভারত সাহায্য চালিয়ে যাবে। আর সামগ্রিকভাবে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত 434 মিলিয়ন মার্কিন ডলার পরিমাণ অর্থ সাহায্যের প্রতিশ্রুতি বিভিন্ন দেশ দিয়েছে। এই বিভিন্ন দেশ মানে এর মধ্যে ধরুন 1 ডজন দেশ তো হবেই, ক্রমশ হয়তো আরও বাড়বে, বিশেষ করে জাতিসংঘ যেখানে এই ব্যাপারটা গুরুত্ব দিচ্ছে, তা থেকে অন্যান্য দেশগুলো হয়তো তার গুরুত্বটা অনুভব করে যে যা পারে দেবে। আর এই আজই ইউরোপিয়ান ইউনিয়ন, তাদের একটা ফান্ড রেজিং বৈঠক ছিল, সেখানে 30 মিলিয়ন ইউরো পরিমাণ অর্থ সাহায্য হিসেবে দেবার প্রতিশ্রুতি দিয়েছে। এখন দেখা যাক কতটা প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হয়।
মিয়ানমারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত শোনা যাচ্ছে। আপনি কি আমাদেরকে জানাবেন কোন কোন দেশ এখন পর্যন্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে?
দেখুন, সাধারণত সকলেই চায় কূটনৈতিকভাবে সমস্যা, বিবাদ, বিরোধ মিটিয়ে ফেলা। কেননা একবার একটা সম্পর্কটা ছিঁড়ে গেলে তখন সেটা আবার পুনরায় শুরু করতে, স্বাভাবিক অবস্থায় নিয়ে যেতে অনেক কাঠখড় পোড়াতে হয়। এক্ষেত্রেও ভারত মিয়ানমারকে অনুরোধ করেছে, বুঝিয়ে বলেছে, কিন্তু কোনোরকম শাস্তিমূলক ব্যবস্থার কথা বলেনি। কেননা মিয়ানমারকে বন্ধু দেশ হিসেবে রাখাটা ভারতের নিজের কূটনৈতিক স্বার্থে খুবই জরুরি। আর বাংলাদেশ তো মিয়ানমারের সঙ্গে ঝগড়া করে কোনো লাভ নেই, এটাও বুঝতে পারছে। বাংলাদেশও অনুরোধ উপরোধ করছে, বোঝাবার চেষ্টা করছে। একমাত্র প্রবল প্রতাপশালী দেশ আমেরিকা, তারা বেশ কিছু শাস্তিমূলক ব্যবস্থার কথা বলছে। তারা এখনো কিছু প্রয়োগ করেনি সেই সব শাস্তিমূলক ব্যবস্থা, কিন্তু মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলেছে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নেব, এবং এর মধ্যে সম্ভবত আর্থিক যা সাহায্য ইত্যাদি মিয়ানমারকে মার্কিন যুক্তরাষ্ট্র দেয় তার উপর কড়াকড়ি হবে, আর সবাইকে সব দেয়া হবে না, তাতে যদি মিয়ানমারের কোনো চৈতন্য হয়।
এবং আমরা এটাও জানি যে ইউরোপীয় ইউনিয়ন মিয়ানমারের জেনারেলদেরকে ইউরোপের যে কোনো দেশে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে, এই বিষয়টি কি আপনি আমাদের কিছু বলবেন?
এগুলো ওই স্বাস্থ্যমূলক ব্যবস্থা যদি বলা যায়, মানে সরাসরি মিয়ানমার দেশের নাগরিকদের বা সরকারের সরাসরি কোনো গায়ে লাগছে না, কিন্তু এর মধ্যে একটা অপমান এবং অন্যান্য দেশ যে আমার কাজকর্ম সমর্থন করছে না, প্রবল বিরোধিতা করছে, অপছন্দ করছে, সেটা পরিষ্কার বুঝিয়ে দেওয়া যায়।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী যখন ঢাকা সফর করছিলেন তখন তিনি যৌথ এক সংবাদ সম্মেলনে বলেছেন যে মিয়ানমারের রোহিঙ্গাদেরকে নিরাপদে মিয়ানমারই ফিরে যেতে হবে এবং তার মধ্য দিয়েই মূলত এই পরিস্থিতির একটি সমাধান হতে পারে। কিন্তু রোহিঙ্গারা কি মিয়ানমারে ফেরত যেতে চাইছে, এবং তারা যদি যায়ও সেক্ষেত্রে তাদের কি আগের মতো অবস্থায় ফিরে আসার কোনো সম্ভাবনা রয়েছে?
যতদূর খবর, শরণার্থীরা যারা বাংলাদেশে বাস করছে বা যারা ভারতেও আছে, তারা কেউ ফেরত যেতে চায়, আবার কেউ চায় না। এই যে প্রায় 6 লক্ষ শরণার্থী বাংলাদেশে এসে ঢুকে পড়েছে, তারা কিন্তু প্রাণ বাঁচাতে এসেছে। তাদের বাড়ি, ঘর, দৌড়, বিষয় সম্পত্তি যার যা ছিল প্রায় সবই মিয়ানমার সেনাবাহিনী আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, কাজেই তারা চট করে আর অমুখ হচ্ছে না। কিন্তু পাশাপাশি এ কথাও ঠিক, এই শরণার্থীরা বুঝতে পারছে তারা কোথাও ঠিক ওয়েলকাম নয়। কিছু কিছু দেশ তাদের আশ্রয় দিয়েছে বটে, কিন্তু তারা চাইছে যে ঠিক আছে, তুমি বিপদে পড়ে এসেছো, কদিন থাকো, কিন্তু তারপর স্বদেশে ফিরে যাও। এবং সেটা বিভিন্ন দেশের সরকার সোচ্চারেই বলছে। এখন এর মধ্যে একটা, এরা বেশিরভাগই তো চাষিবাসি, তা দেখা যাচ্ছে যে ওরা ধরুন কেউ ধান চাষ শুরু করেছিল, এবং একটা খবরে দেখা যাচ্ছে এই জানুয়ারি মাস নাগাদ সেই ধান কাটবার সময় হবে, সেটা তখন একটা এদের মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব আসবে, তাহলে কি ফিরে গিয়ে আমরা ধানটাকে উদ্ধার করব? এরা যদি না যায় তাহলে মিয়ানমার সরকার ওখানে লোক লাগিয়ে ধানগুলো কাটিয়ে নেবে, বিক্রি করে দেবে বাজারে, বা কি করবে যা খুশি। শোনা যাচ্ছে 71,500 একর জমিতে তারা ধান লাগিয়ে এসছেন, এবং জানুয়ারি নাগাদ সেটা ধান পাকবে এবং তোলবার কথা, কেটে ফেলবার কথা। তা কাজী এদের মধ্যেও একটা দ্বন্দ্ব আছে, আমি ফিরে যাব কি যাব না। কিন্তু এখানে শরণার্থী ক্যাম্পে তো সারা জীবন মানুষ থাকতে পারে না, একটা সবাই নিজের কাজ চায়, একটা সম্মান নিয়ে বাঁচতে চায়, তাদের মানবাধিকার যেন লঙ্ঘন না হয় সেটাও তারা আশা করে। কাজী এটা একটা এখন জটিল প্রশ্ন। ওদের নেত্রী আউং সান সুকি, তিনি কিন্তু প্রকাশ্যে প্রতিশ্রুতি দিয়েছেন হ্যাঁ ওরা ফেরত আসুক, কিন্তু এটা কিন্তু খুব সংক্ষেপে একটা কথা বার্তা ছুঁড়ে দেওয়া, যার মধ্যে সব কথাটা আসছে না। কিভাবে, কাকে তারা ফেরত নেবেন, কি শর্তে, কি জানতে চাইবেন? তারা যে রাখাইন প্রদেশেরই বাসিন্দা ছিল বা তারা মিয়ানমারেরই নাগরিক, এটা কিভাবে প্রমাণ হবে, এগুলো ওরা কিছু বলেননি। আর গোড়ার কথাটা হচ্ছে, মিয়ানমার সরকার তো এই রোহিঙ্গাদের ওদেশের নাগরিক বলে স্বীকারই করে না। এও এক বিচিত্র পরিস্থিতি। তারা মনে করে এরা কোনো দেশহীন একটা জনগোষ্ঠী। তো কেন এটা হয়েছে তার পেছনে অনেক ইতিহাস, তার তর্ক বিতর্ক আছে, কিন্তু বাস্তবটা এখন হচ্ছে এই।
মিয়ানমার কেন রোহিঙ্গাদের নিজেদের নাগরিক মনে করে না? কারণ আমরা এটাও তো জানি যে রোহিঙ্গাদের মধ্য থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং একটা পর্যায়ে মিয়ানমারের শুরুতে তারা মন্ত্রীও ছিলেন।
হ্যাঁ, এরা মধ্য ষাটে তখন এই যে সামরিক সরকার মিয়ানমারের দখল নিয়েছিল তখনই রোহিঙ্গাদের কপাল পুড়তে শুরু করে, তখনই ওদের যাবতীয় অধিকার নাগরিকত্ব এসব অস্বীকার করে নতুন সরকার। এই কেন জবাব এক কথা দেয়া মুশকিল বা সেটা সবসময় বিতর্কিত।
শোনা যাচ্ছে রোহিঙ্গারা যদি মিয়ানমারে ফিরে যান তাদেরকে ক্যাম্পে রাখা হবে, এ বিষয়ে আপনি কি জানেন?
যেটুকু খবরাখবর শোনা গেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে বেরিয়েছে তাতে জানা যাচ্ছে যে 7টি ক্যাম্প হবে, সেইখানে যারা ফেরত আসবেন শরণার্থীরা তাদের রাখা হবে। অর্থাৎ তারা স্বাধীনভাবে ঘোরাঘুরি করতে পারবেন না। ক্যাম্পটা কেমন তাও জোর করে বলতে পারছি না, হয়তো কাঁটা তার ঘেরা একটা ছোট ভূখণ্ড, তার মধ্যেই থাকতে হবে। সেখানে তারা চাষ করতে পারবেন কি না আমার জানা নেই। তারা কিভাবে থাকবেন, অর্থাৎ তারা মিয়ানমারের রইলেন কিন্তু স্বাধীন নাগরিক হিসেবেও রইলেন না। ওদের বলা হচ্ছে মডেল ভিলেজ তৈরি হবে।
গৌতম গুপ্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
নমস্কার।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এখন পাকিস্তানে অবস্থান করছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী সহ উচ্চপদস্থ সরকারি ও সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। যুক্তরাষ্ট্র পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা সহ জঙ্গি দমনে নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি। এই সফরের নানা দিক নিয়ে বিশ্লেষণ করেছেন ওয়াশিংটনে সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির বিশেষজ্ঞ উইলিয়াম গুডফেলো এবং করাচির সাংবাদিক মাসকত আহসান। সেলিম হোসেন জানাচ্ছেন বিস্তারিত।
দক্ষিণ এশিয়ার বিভিন্ন স্থানে সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এখন পাকিস্তানে অবস্থান করছেন। পাকিস্তানে রেক্স টিলারসন নতুন কি বলবেন বা পাকিস্তানে তার কর্মসূচির মধ্যে কি প্রসঙ্গ থাকবে এ নিয়ে কথা বলেছেন সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির কর্মকর্তা উইলিয়াম গুডফেলো। টিলারসন নতুন কি বলতে পারেন পাকিস্তান সফরে গিয়ে, এমন প্রশ্নে তিনি বলেছেন নিজেদের স্বার্থেই তালেবানদেরকে সমর্থন করে পাকিস্তান, এ কথা বলা হয়ে থাকে।
Pakistan has its own reasons for supporting the Taliban, but I am happy to see the Secretary of State in Afghanistan, and today he's visiting Pakistan. The problem is that the war has been run by the military, and everyone, including Tillerson, says that there only a negotiated settlement will end the fighting, that there's no way.
আমি অত্যন্ত খুশি যে রেক্স টিলারসন আফগানিস্তানে তাই বলেছেন, তবে আফগানিস্তানে যুদ্ধ করছে সেনাবাহিনী, সমঝোতা করে আলোচনায় বসে আফগান পাকিস্তান ভুল বোঝাবুঝির অবসান ঘটাবে, যুদ্ধ থামাবে, এটাই বলবেন রেক্স টিলারসন পাকিস্তান সফরে গিয়ে। তিনি বলেন পাকিস্তান হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
Pakistan is the key. And I still believe that Pakistan and the United States and the Ghani government and the Taliban and other regional players
দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সমঝোতা বা আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে, যে কোনো সমঝোতা বা আলোচনার ক্ষেত্রে পাকিস্তানের সিদ্ধান্তই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার কোনো বিষয় যদি উত্থাপিত হয় তা সবাই মানবে, কিন্তু পাকিস্তান তার স্বার্থ না হাসিল হলে কোনো ঐক্যমত্যে আসতে চাইবে না। তালেবান স্বার্থ হয়তো বা পাকিস্তানের রয়েছে তা পরিষ্কার করে বলা কঠিন, তবে তালেবান বা যে কোনো সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় না দেওয়ার ব্যাপারে শক্তভাবে কথা বলবেন রেক্স টিলারসন পাকিস্তানি নেতৃত্বের সঙ্গে। পাকিস্তান যদিও বারবার অস্বীকার করছে যে সন্ত্রাসীদের তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই বা তারা সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে না, তারপরেও আন্তর্জাতিক মহলে বা অন্যান্য সকলেই জানে তালেবানদের নিরাপদ স্থান হচ্ছে পাকিস্তান, এবং এ কথা সত্য। ইসলামিক সরকার চায় তালেবানরা এই সফরে পাকিস্তানকে সন্ত্রাস বিরোধী অংশীদারিত্বে আরও শক্তভাবে অংশ নিতে আহ্বান জানাবেন রেক্স টিলারসন, এটাই সবাই ধারণা করছেন। ইরান এবং পাকিস্তানের জন্যই যুক্তরাষ্ট্রের সেনা রয়েছে আফগানিস্তানে, শুধু তালেবান হঠানোরই তাদের লক্ষ্য নয়। পাকিস্তান যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী অংশীদারিত্ব, পাকিস্তান চায় যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকুক। আর রেক্স টিলারসনের এই সফরে পাকিস্তানি নেতৃত্ব পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সহায়তা আরও বেশি করে পাঠানো বা অব্যাহত রাখবার আবেদন করবেন বা আহ্বান জানাবেন, এটাই স্বাভাবিক। পাকিস্তানে রেক্স টিলারসনের এই সফর নিয়ে বিশ্লেষণ করেছেন করাচিতে বসবাসরত সংবাদ ভাষ্যকার সাংবাদিক মাসকাওয়াত আহসান। আমরা এখন কথা বলছি মাসকাওয়াত আহসানের সঙ্গে। মাসকাওয়াত আহসান, আপনি জানেন ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন পাকিস্তানে অবস্থান করছেন, তিনি আফগানিস্তান সফর করে এসেছেন এবং মূল প্রসঙ্গ যেটি সেটি হলো ওই এলাকায় বিশেষ করে আফগান পাকিস্তান যে স্নায়ুযুদ্ধ আছে, যে দ্বন্দ্ব আছে, সেগুলো নিরসন করা এবং শান্তি প্রতিষ্ঠা করা, সেটি কতটুকু সফল হবে?
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন খুব গোপনীয়তার মাঝ দিয়ে এই বৈঠকটি করছেন। উনি ইরাক এবং আফগানিস্তান সফরের পরে ইসলামাবাদে পৌঁছেছেন সেভাবেই, এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী খাকান আব্বাসি, পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ, সেনা গোয়েন্দা প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন। এবং বৈঠকে উনি যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের যে কৌশলগত অংশীদারিত্ব রয়েছে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে সেটিকে খুব গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছেন, এবং উনি যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের যে অর্থনৈতিক সম্পর্ক সেটিকে আরো জোরদার করার আশ্বাস দিয়েছেন। উনি আফগানিস্তানে এবং ইরাক, আফগানিস্তানে যে কড়া বার্তাটি রেখেছিলেন পাকিস্তানের প্রতি, ইসলামাবাদকে আরো বেশি হুঁশিয়ার হতে হবে এই সন্ত্রাসবাদ বিরোধী লড়াই, যে পাকিস্তানের অভ্যন্তরে যেন কোনো গোপন আস্তানা সন্ত্রাসীদের না থেকে যায় এবং পাকিস্তানের অভ্যন্তর থেকে এদেরকে যেন কোনো রকম মদত না দেওয়া হয়, ওই প্রসঙ্গটি উত্থাপন করেছেন ইসলামাবাদে এসেও। সেই ক্ষেত্রে পাকিস্তানের প্রধানমন্ত্রী তাকে নিশ্চিত করার চেষ্টা করেছেন যে পাকিস্তানও এ ব্যাপারে খুবই গুরুত্বের সঙ্গে নিচ্ছে এই বিষয়টিকে, কারণ পাকিস্তান নিজেই এই সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের মধ্যে রয়েছে এবং এটি পাকিস্তানের নিজস্ব স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।
আচ্ছা, আফগানিস্তানের মূল যে কমপ্লেন পাকিস্তানের বিরুদ্ধে সেটি হলো যে সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া, তালিবানদের আশ্রয় দেওয়া হাক্কানি নেটওয়ার্কের মাধ্যমে, তো এটি নিরসনে আফগানিস্তান অনেক আগের থেকে বলছে, প্রেসিডেন্ট আশরাফ গানির সঙ্গে রেক্স টিলারসনের বৈঠক হয়েছে, সেখানেও এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। মানে রেক্স টিলারসন, আপনি যে বললেন যে অংশীদারিত্বের বিষয় ছাড়া, এই বিষয়ে কতটা জোর দেবেন বলে মনে হয় এবং সেটি পাকিস্তান শুনবে কি না?
উনি স্পষ্ট করেই বলেছেন যে পাকিস্তান যদি এই সন্ত্রাসবাদ বিরোধী লড়াইটি করতে চায় তাহলে তাদেরকে খুব স্পষ্ট করতে হবে তাদের অবস্থান এবং তারা কি করছে এই বিষয়গুলো। সেই ক্ষেত্রে পাকিস্তানের অভ্যন্তরে যে সন্ত্রাসীরা লুকিয়ে রয়েছে সেই তাদেরকে সেই গোপন আস্তানা থেকে বের করে নিয়ে আসার দায়িত্ব পাকিস্তানেরই, কারণ আফগানিস্তানের পক্ষ থেকে বারবার এই অভিযোগ রয়েছে যে আফগানিস্তানে যে হামলাগুলো চলে তালিবানদের সেগুলোর মূলত পরিচালনা করা হয় পাকিস্তান থেকে। এই অভিযোগ অবশ্য পাকিস্তানের পক্ষ থেকেও করা হয় যে পাকিস্তানের যে হামলা হয় সেটা ঘটানো হচ্ছে আফগানিস্তান থেকে। সুতরাং এই একটা ব্লেম গেম রয়ে গেছে, কিন্তু যেহেতু রেক্স টিলারসন বিষয়টি নিয়ে পাকিস্তানকে স্পষ্ট করতে বলেছেন তার অবস্থান, তার প্রেক্ষিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী খাকান আব্বাসি দেখা গেল যে এই বৈঠকে আশ্বাস দিয়েছেন যে পাকিস্তান অঙ্গীকারবদ্ধ যুক্তরাষ্ট্রের সঙ্গে এই অংশীদারিত্বে। সেখানে যেটা মনে হচ্ছে, যেহেতু বারবার এরকম একটি কড়া বার্তা আসছে ওয়াশিংটনের পক্ষ থেকে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের যে দক্ষিণ এশীয় নীতি ঘোষিত হয়েছে সেখানেও এই কড়া নির্দেশনা রয়েছে পাকিস্তানের ব্যাপারে, সেক্ষেত্রে এবার হয়তো পাকিস্তানকে এ ব্যাপারে আরো নিশ্চিত হয়ে কাজ করতে হবে এবং যুক্তরাষ্ট্রের সামনে ওই দোলাচল না রেখে বা কোন রকম ধোঁয়াশা না রেখে স্পষ্টভাবেই এই অভিযানগুলো পরিচালনা করতে হবে, যাতে পাকিস্তান থেকে সন্ত্রাসীরা লুকিয়ে থেকে আফগানিস্তানে হামলা চালাতে না পারে এবং পাকিস্তান থেকে তাদেরকে নির্মূল করা হয়।
আচ্ছা, এই সফরে কি ভারত পাকিস্তান সম্পর্ক উন্নয়নের কোনো বিষয় রেক্স টিলারসন আনতে পারেন বা পাকিস্তানকে পরামর্শ দিতে পারেন? ভারতের সঙ্গে যে চিরবৈরিতা পাকিস্তানের 70 বছরের, সেটি অবসানের জন্য বা সহজ করার কোনো বিষয়ে পরামর্শ বা উপদেশ বা নির্দেশ কিছু থাকার সম্ভাবনা আছে কিনা?
এখন রেক্স টিলারসনের ইসলামাবাদ যে সফর, সেখানে লক্ষ্য করা গেল যে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কটিকে তারা খুব গুরুত্বের সঙ্গে দেখছেন। একই সঙ্গে এরকম একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক ভারতের সঙ্গেও স্থাপিত হয়েছে যুক্তরাষ্ট্রের, সে থেকে এটা মোটামুটি স্পষ্ট তো বোঝা যায় যে উভয় দেশের সঙ্গেই যুক্তরাষ্ট্রের যদি একটি ভালো সম্পর্ক থাকে তাহলে ভারত পাকিস্তান যে চির বৈরিতার বিষয়টি সেটি যাতে বাড়তে না পারে সেক্ষেত্রে একটি মধ্যস্থতার ভূমিকা যুক্তরাষ্ট্রের থেকেই যায়। তবে যেহেতু এটি একটি দীর্ঘদিনের শত্রুতা, এটা বলা মুশকিল যে রেক্স টিলারসন কতটা এর মধ্যে সমঝোতা করতে পারবেন
বা প্রভাব বিস্তার করতে পারবেন। আর চায়না রাশিয়া বিষয়ে পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনায় আসতে পারে রেক্স টিলারসনের সফরে?
এই বিষয়গুলো তো ওইভাবে স্পষ্টভাবে আলোচনা করা কঠিন হয় যে যেহেতু পাকিস্তান চীনের সঙ্গে এবং রাশিয়ার সঙ্গে একটি কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে, যুক্তরাষ্ট্র সরাসরি তো আর এ বিষয়ে তাদেরকে জিজ্ঞেস করতে পারে না, যে কারণে যে খবর এসেছে এই বৈঠকের সেখানে এ সম্বন্ধে কোনো উল্লেখ নেই। তবে এই বৈঠকটি এটি নির্দেশ করে যে পাকিস্তানের চীনের সঙ্গে বা রাশিয়ার সঙ্গে যতই কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হোক না কেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে সম্পর্কটি এটি যেহেতু দীর্ঘদিনের এবং এই সন্ত্রাসবাদ বিরোধী লড়াইটি যেহেতু দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের পাশে থেকে পাকিস্তান লড়ার চেষ্টা করছে, সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক যে পাকিস্তানের সবসময় রয়ে যাবে এই ইঙ্গিতটি অন্তত রেক্স টিলারসনের এই বৈঠক থেকে পাওয়া যাচ্ছে।
মাসকাওয়াত হাসান, অসংখ্য ধন্যবাদ ভয়েস অফ আমেরিকা শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ।
এবার রয়েছে যুব সংবাদ। একটা নতুন পরীক্ষায় দেখা গেছে যে ফুটবল খেলাতেই যথার্থই মস্তিষ্কের কিছুটা ক্ষতি সাধন করে। বিগত কয়েক বছরে যুক্তরাষ্ট্রের শিশুরা ক্রমশ ফুটবল খেলার ঝোঁক হারাচ্ছে এবং এর ফলে ফুটবলে অংশগ্রহণকারী শিশুদের সংখ্যা দ্রুত হারে হ্রাস পাচ্ছে। ভয়েস অফ আমেরিকার কেভিন নচের প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত।
সাম্প্রতিক একটি সমীক্ষায় দেখা গেছে যে অতিরিক্ত ফুটবল খেলায় প্রতিটি খেলোয়াড়দের মস্তিষ্কের প্রভূত ক্ষতি করছে। মূলত এর জন্য দায়ী করা হচ্ছে খেলোয়াড়দের মাথায় পড়ে থাকা হেলমেটগুলির পরস্পরের মধ্যে ক্রমাগত ঠোকাঠুকি লাগা। ব্রেইন ব্যাংক সংস্থার গবেষকেরা মস্তিষ্কের কঠিন আঘাত অর্থাৎ ক্রনিক ট্রমাটিক এনসেফালোপ্যাথি বা সিটিই নিয়ে সমীক্ষা চালিয়েছেন। সাধারণত হেলমেটগুলির ঘষাঘষির ফলে মাথার খুলির মধ্যে মস্তিষ্কের বিভিন্ন অংশগুলি নড়াচড়া করতে থাকে। ব্রেইন ব্যাংক সংস্থার গবেষকেরা প্রায় 100 জনেরও বেশি পেশাদার কলেজ এবং হাইস্কুলের ছেলেমেয়েদের নিয়ে এই সমীক্ষাটি চালিয়েছেন। বস্টন বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ মেডিসিনের অ্যান ম্যাকি বলেন যে
হেলমেটগুলোর ক্রমাগত এই সংঘর্ষের ফলে মস্তিষ্কের অভ্যন্তরে অবস্থিত বিভিন্ন উপাদানগুলো কখনো দ্রুতগতিতে কখনো বা ধীরে ধীরে স্থান পরিবর্তন করতে পারে। এর ফলে প্রতিটি স্নায়ুকোষের ওপর অতিরিক্ত চাপ এসে পড়তে পারে, বিশেষভাবে স্নায়ুকোষগুলোর নিউরন এবং অ্যাক্সনগুলোর ওপর সরাসরি প্রভাব পড়ে।
খেলার সময় খেলোয়াড়দের মধ্যে একে অপরের সঙ্গে প্রতিটি সংঘর্ষে মস্তিষ্কের টাউ নামক প্রোটিনটি প্রলম্বিত হয়। এগুলি কোষের নিউরনের চারপাশে যে কঙ্কাল অথবা স্কেলিটন তৈরি করা থাকে তাকে আঘাত করে এবং টাউ প্রোটিনটি প্রলম্বিত হতে থাকে। এই আঘাত যত বেশি জোরদার হয় এই প্রোটিনের প্রলম্বিত হওয়ার সম্ভাবনা তত বেশি মাত্রায় বাড়তে থাকে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই যে অ্যান ম্যাকি এবং তার গবেষকেরা ক্রনিক ট্রমাটিক এনসেফালোপ্যাথি অথবা সিটি রোগটির অবস্থিতি 111 জনের মধ্যে 110 জন NFL খেলোয়াড়দের মধ্যে লক্ষ্য করেছেন। এছাড়াও প্রায় 90% কলেজের এবং 20% হাই স্কুলের খেলোয়াড়দের মধ্যেও এই স্নায়ুকোষের বিকৃতি লক্ষ্য করা গেছে। বস্টন বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ মেডিসিনের অ্যান ম্যাকি আরও বলেন যে
violent force and then there's stretching of the nerve cell, the tau actually comes off those
কিছু কিছু বড় ধরনের মানসিক আঘাতের পর যখন স্নায়ুকোষগুলো বেশ ভালোভাবে ক্ষতিগ্রস্ত হয়, যেমন একটি খুব শক্তিশালী ধাক্কা লাগে, তখন মস্তিষ্কের টাও প্রোটিনগুলোর মাথার খোলস থেকে বেরিয়ে আসে, এর ফলে কোষগুলো শিরা উপশিরাগুলো জমাট বাঁধা অবস্থায় থাকতে পারে না। এর প্রত্যক্ষ প্রভাবে স্মৃতিশক্তির অবনতি হয়। এছাড়াও সাধারণ ব্যক্তিত্ব আর আচার আচরণের মধ্যেও এটি একটি পরিবর্তন এনে দেয়। এছাড়াও অনেক সময় তারা মানসিকভাবে বিষাদগ্রস্ত বোধ করতে পারে।
অ্যান ম্যাকি আরও বলেন যে
we can see spaces near the hippocampus which is a part of the brain that's important for learning
আমাদের মস্তিষ্কের যে অংশটি স্মৃতিশক্তি অথবা শিক্ষণের জন্য দায়ী সেই অংশটির নাম হলো হিপোক্যাম্পাস। দেখা গেছে যে আঘাতের ফলে মস্তিষ্কের এই অংশটি আয়তনে হ্রাস পায় এবং একজন অতি অল্পবয়স্ক মানুষের ক্ষেত্রে এই পরিবর্তন খুবই বিস্ময়কর।
ম্যাকি বলেন যে শিরস্থান অথবা হেলমেটগুলি যদিও মস্তিষ্ককে কিছুটা রক্ষা করে, কিন্তু যে সমস্ত খেলোয়াড়রা খেলায় তাদের মাথা ব্যবহার করে থাকেন তাদের কিন্তু এই ধরনের ক্ষতি কিছুটা সহ্য করতেই হবে। অ্যান ম্যাকি আরও বলেন যে
হেলমেটস আর পার্ট অফ দ্য সলিউশন, দে উইল নেভার বি দ্য সলিউশন ফর সিটিই, দে মে মিটিগেট ইট, দে মে মেক ইট লেস।
এই হেলমেটগুলো অবশ্যই এই সিটিই রোগের সমস্যা সমাধানের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, এর আঘাতজনিত ক্ষতিকে পুরোপুরিভাবে নির্মূল করতে পারে না।
এটি মস্তিষ্কে আঘাতের পরিমাণ কিছুটা কমাতে পারে, কিন্তু খেলার সময় পরস্পরের মাথা ঠোকাঠুকি হলে এই ধরনের রোগের ঝুঁকি কিন্তু কিছুটা থেকেই যাচ্ছে। বস্টন বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ মেডিসিনের অ্যান ম্যাকি এবং তার গবেষকেরা এই সিটিই রোগকে যাতে আগাম চিহ্নিত করা যায় তার জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। আর এই রোগে আক্রান্ত খেলোয়াড়দের অবধারিত মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য এই রোগ চিহ্নিত হলে যাতে দ্রুত চিকিৎসা করে তা সহজেই সারিয়ে ফেলা যায় তার জন্য নানান ধরনের ওষুধ উদ্ভাবনের চেষ্টাও চালিয়ে যাচ্ছেন।
এবার শুরু হচ্ছে আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান এভরিডে গ্রামার। আজ রয়েছে এর 40তম পর্ব।
ইংরেজি শেখার এই ধারাবাহিক অনুষ্ঠান এভরিডে গ্রামারে আপনাদের শুভেচ্ছা, স্বাগতম। অনুষ্ঠান উপস্থাপন করছি আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
আজ আমরা ইংরেজি ভাষায় প্রায় সবসময় ব্যবহারের একটি শব্দ নিয়ে আলোচনা করব, ঠিক আছে সাবরিনা?
ওকে।
তুমি যে হঠাৎ করে ওকে বললে, কি ব্যাপার?
আসলে আমি বলতে চাইছিলাম আচ্ছা, কিন্তু হঠাৎ করে বলে ফেললাম ওকে।
ওকে,
আপনিও তো দেখি ওকে বলছেন।
আসলে কি জানো সাবরিনা, আমরা আজকের এই অনুষ্ঠানে প্রতিদিন ব্যবহৃত এই ওকে নিয়েই কথা বলবো।
সেটা তো একদম সহজ ব্যাপার, এক্ষুনি তো আমরা ব্যবহার করলাম ওকে শব্দটি।
তবে কি জানো সাবরিনা, ওকের অনেক ব্যবহার আছে, আমরা কিন্তু এখানে একটি ব্যবহারই দেখলাম।
তাই নাকি?
হ্যাঁ, খেয়াল করে শোনো এই আলাপচারিতা।
Well, I was thinking about going over a very common word that can be used as a noun, adjective, verb or adverb. Is that okay with you?
Sure, I'm okaying the topic.
তাহলে এখানে কি বলতে চাইছে লুসিয়া?
লুসিয়া বলছে যে সে ভাবছে আজ এমন একটি খুব পরিচিত শব্দ নিয়ে আলোচনা করবে যা নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কিংবা ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন ছিল।
কি প্রশ্ন সাবরিনা?
এখানে তো লুসিয়া ঠিক ওকের কথা বলছে না।
হ্যাঁ, সে এখনো ওকের কথা পরিষ্কারভাবে বলেনি, একটু পরেই হয়তো বলবে, আমরা একটু আগে ভাগেই বলে ফেলেছি।
তাহলে কি আমরা বলতে পারি যে ওকে শব্দটি নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব কিংবা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা যায়?
হ্যাঁ, একদম তাই। লক্ষ্য করেছো যে কাভি যখন বলছে শিওর আই এম ওকেইং দ্য টপিক, তখন কিন্তু ওকে শব্দটা সে ভার্ব হিসেবে ব্যবহার করছে।
হ্যাঁ, তাই তো।
এবার তাহলে শোনো এ সম্পর্কে লুসিয়ার বিস্তারিত ব্যাখ্যা।
The word okay can be used in different ways and thus have different meanings. Americans use okay often in everyday conversation.
হ্যাঁ, এই তো লুসিয়া সে কথাই বলল যেটা আপনি গোড়াতেই বলেছিলেন, যে ওকে শব্দটি বিভিন্নভাবে ব্যবহার করা যায় এবং এর বিভিন্ন মানে হতে পারে।
এবং লুসিয়া আমাদের এ কথাও মনে করিয়ে দিল যে আমেরিকানরা প্রতিদিনের কথাবার্তায় প্রায় ওকে ব্যবহার করে থাকে। সাবরিনা, এবার তাহলে শোনা যাক ওকে ব্যবহারের কয়েকটি দিক।
Okay, as a noun, usually means approval or permission.
The boss gave her the okay. As a verb, okay has a similar meaning. It means to approve. Although it is an informal expression, it is still often used in professional settings.
She okayed the project.
তাহলে সাবরিনা, এখানে প্রথমে ওকে এর ব্যবহার সম্পর্কে কাভে কি বলল?
কাভে বলছে যে নাউন হিসেবে সাধারণত ওকের অর্থ হচ্ছে অনুমোদন কিংবা অনুমতি।
আর লুসিয়া এই অর্থে ওকের ব্যবহারের কি এক্সাম্পল দিল?
লুসিয়ার এক্সাম্পলটা ছিল দ্য বস গেভ হার দ্য ওকে।
হ্যাঁ, লুসিয়া আবার বলছে যে ভার্ব হিসেবেও কিন্তু ওকের মানেটা একই রকম, অর্থাৎ অনুমোদন দেওয়া কিংবা অনুমতি দেওয়া। আর সাবরিনা, এর কি একটা এক্সাম্পল দিতে পারো?
কাভে ওকের এ ধরনের ব্যবহারের এক্সাম্পল হিসেবে বলল শি ওকেড দ্য প্রজেক্ট।
হ্যাঁ, লুসিয়া একটা কথা এখানে বলল যে ওকে যদিও একটা অনানুষ্ঠানিক এক্সপ্রেশন, এটা আনুষ্ঠানিক বা পেশাগত পরিবেশেও প্রায়ই ব্যবহার করা হয়। এবার শোনো ওকের আরও ব্যবহার প্রসঙ্গ।
As an adjective, okay means fairly good or not bad.
She is okay.
এখানে প্রথমে adjective হিসেবে okay-র ব্যবহার সম্পর্কে কাভে কি বলছে?
কাভে বলছে যে adjective হিসেবে okay-র অর্থটা হচ্ছে মোটামুটি ভালো কিংবা বলা যায় খারাপ নয়।
যেমন
She is okay.
এর সাদামাটা মানেটা হলো সে হচ্ছে চলনসই। লক্ষ্য করেছো সাবরিনা কাভের okay বলার স্টাইলটা?
হ্যাঁ, তাই তো। যেমন আমরা বাংলায় বলি চলে কিংবা মোটামুটি।
হ্যাঁ, ঠিকই বলেছ। এবার শোনো অ্যাডভার্ব হিসেবে ওকের ব্যবহারের কথা।
Now, okay as an adverb is a bit different.
How so?
Well, adverbs are often used to show time, place, and manner. They are also used as discourse markers.
Oh, yes. Those are words that organize a conversation. Words that show transitions, agreements, disagreements.
Exactly. A common discourse marker is...
Okay.
Right. Now, as a discourse marker, it has two common meanings. One is to acknowledge what the other person is saying.
Okay, I got it.
Like you just did. And the second is to show the end of the conversation.
Okay, I got it.
এখানে বলা হয়েছে ওকে হিসেবে অ্যাডভার্বের ব্যবহার কিছুটা অন্য রকমের।
হ্যাঁ, কারণ অ্যাডভার্ব প্রায় ব্যবহার করা হয় সময়, স্থান কিংবা কোনো রকম আচরণ বোঝাতে। আবার এগুলো হচ্ছে ডিসকোর্স মার্কার্সও বটে।
এই ডিসকোর্স মার্কার্সের কথা তো আগে শুনিনি, এটা ঠিক বুঝলাম না।
হ্যাঁ সাবরিনা, তুমি ঠিকই বলেছ। প্রথাগত ইংরেজি ব্যাকরণে বা প্রেসক্রিপটিভ গ্রামারে ডিসকোর্স মার্কার্স নিয়ে কোনো আলোচনা হয় না, কিন্তু এখন এই ব্যবহারিক ব্যাকরণে বা বর্ণনামূলক ব্যাকরণে বা যাকে ডিসক্রিপটিভ গ্রামারও আমরা বলতে পারি, সেখানে একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এই ডিসকোর্স মার্কার্স।
আর একটু বুঝিয়ে বলবেন কি?
আসলে ডিসকোর্স মার্কার্স হচ্ছে সেই ধরনের শব্দ যা সংলাপকে সংগঠিত করে, কথার সঙ্গে কথার সামঞ্জস্য রাখতে সাহায্য করে, বাক্যে কোনো রকমের পরিবর্তন, সহমত, দ্বিমত এগুলো বোঝাতে এই ডিসকোর্স মার্কার্স ব্যবহার করা হয়। আর একটি বহুল ব্যবহৃত ডিসকোর্স মার্কার্স হচ্ছে এই ওকে। এই সম্পর্কে কাভে আরও দুটো কথা বলেছে, কিন্তু কি বলতো?
হ্যাঁ, কাভে বলছে যে বাক্যে ডিসকোর্স মার্কার্স হিসেবে ওকে ব্যবহারের দুটো অর্থ আছে। প্রথমত, অন্য লোক কি বলছে সেটা স্বীকার করা কিংবা মেনে নেয়া।
এর একটা উদাহরণ দাও তো।
যেমন লুসিয়া বলল ওকে, আই গট ইট।
আর দ্বিতীয় নিয়ম?
দ্বিতীয়টা হচ্ছে বাক্যের সমাপ্তি বোঝানো। যেমন লুসিয়া শেষে বলল ওকে, আই গট ইট।
এখানে একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করা গেছে যে লুসিয়ার দুটো উত্তরই ছিল ওকে আই গট ইট, কিন্তু একটি ছিল সম্মতি প্রকাশ করার জন্যে আর অপরটি ছিল সেই আলোচনার সমাপ্তি টানার জন্যে। শুধু একটা কথা আমাদের মনে রাখা দরকার যে এই ব্যবহারগুলোর মধ্যে পার্থক্যগুলো খুব সামান্য এবং সূক্ষ্ম। তবে এই অনুষ্ঠান থেকে ওঠার আগে শ্রোতা দর্শকদের জানিয়ে রাখি যে আমাদের এই অনুষ্ঠান আপনারা ওয়েব পেজ এবং ফেসবুকেও দেখতে পাবেন।
আমাদের ওয়েব পেজের ঠিকানা www.voabangla.com আর আমাদের ফেসবুক পেজের ঠিকানা হচ্ছে facebook.com/voabangla।
জানাতে ভুলবেন না যেন ইংরেজি শেখার এই ধারাবাহিক অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে। আজকের এই আয়োজন থেকে ওঠার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের সবাইকে জানাচ্ছি আরেক স্তবক শুভেচ্ছা।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন বিষয়ে মঙ্গলবার দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে মিয়ানমারের নেপিডোতে। 30 নভেম্বরের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে দুদেশ একমত হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন মঙ্গলবার পাকিস্তানে পৌঁছেছেন, সেখানে তিনি নেতাদের সঙ্গে বৈঠক করেন। টিলারসন এই বার্তায় তুলে ধরেন যে ট্রাম্প প্রশাসন চায় তালিবান এবং অন্যান্য সন্ত্রাসী দল যে ওই দেশের ভেতর থেকে সাহায্য সহযোগিতা পাচ্ছে তার বিরুদ্ধে পাকিস্তান জোরালো পদক্ষেপ গ্রহণ করুক। পাকিস্তানে পৌঁছানোর পরপরই পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন, তার প্রতিনিধিরা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসির সঙ্গে সাক্ষাৎ করেন। টিলারসন প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দনের সময় বলেন, যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনি জানেন আমাদের মধ্যকার নিরাপত্তা সম্পর্ক আঞ্চলিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যৌথ লক্ষ্যই হচ্ছে এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির গঠনতন্ত্রে প্রেসিডেন্ট শি জিনপিংকে চীনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মাও সেতুংয়ের সঙ্গে তুলনা করা হয়েছে। বেইজিংয়ে অনুষ্ঠিত কমিউনিস্ট পার্টির জাতীয় কংগ্রেসের রুদ্ধদ্বার বৈঠকে মঙ্গলবার শি জিনপিং তার নতুন যুগে চীনা পদ্ধতির সমাজতন্ত্র এই নামে যে মতাদর্শ তুলে ধরেন তা দলের গঠনতন্ত্রে যোগ করা হল। চীনের আর্থিক এবং প্রকৌশলগত সহায়তায় পাকিস্তানের গওয়াদার বন্দরে আরব সাগরের ওপরে বিশ্বের সবচাইতে বড় ট্রানজিট এবং মালামাল পরিবহন বন্দর নির্মাণ করা হচ্ছে। ওই নির্মাণ কাজ দ্রুত শুরু হতে যাচ্ছে। গভীর সমুদ্র বন্দরটি সবচাইতে গুরুত্বপূর্ণ তিনটি বাণিজ্যিক অঞ্চলকে একীভূত করবে। ওই অঞ্চলগুলো হচ্ছে তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়া। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সৎভাইকে হত্যার অভিযোগে দুই মহিলার বিচার শুরু হল। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে কিম জং উনের ভাইকে বিষ দিয়ে হত্যা করা হয়েছিল, সেই স্থানে দুই মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে। সেই সঙ্গে আরও বিচারপতি, প্রতিপক্ষের আইনজীবী এবং সরকারি কৌশলীরাও ছিলেন। ইরাকের কুর্দিস্তানে রাষ্ট্রপতি এবং সংসদীয় নির্বাচন 8 মাস পিছিয়ে দেওয়া হয়েছে। এই নির্বাচন নভেম্বরের 1 তারিখে অনুষ্ঠিত হবার কথা ছিল, কিন্তু রাজনৈতিক দলগুলো এই সময়ের মধ্যে প্রার্থী নির্বাচন করতে ব্যর্থ হয়। আজ পোলিও দিবস। আজ থেকে 30 বছর আগে একদিনেই 1000 শিশুকে পোলিও রোগের টিকা দেওয়া হয়েছিল, তবে এবছর মাত্র 11 জন শিশু পোলিও রোগে আক্রান্ত হয়েছে। দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাংয়ে 2018 সালে শীতকালীন অলিম্পিক্স অনুষ্ঠিত হচ্ছে। তারই সূচনা হল গ্রিসের প্রাচীন শহর অলিম্পিয়াতে ঐতিহ্যবাহী মশাল প্রজ্বলন অনুষ্ঠানের মধ্য দিয়ে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন কার্টিস বাইনাম। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.